ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
দুর্বৃত্তরা রাজশাহীর তানোর উপজেলার একজন ধর্মীয় পীরকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ও সংঘর্ষে এবং নিজের গুলিতে একজন বিজেপি সদস্য সহ ৬ জন প্রাণ হারিয়েছেন।
আর রয়েছে ডক্টর মেহনাজ মোমেনের সাক্ষাৎকার।
রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের প্রতিযোগিতা অনেক বেশি ভদ্র ছিল।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সম্মেলন আজ দ্বিতীয় দিনের মতো চলছে এবং অনুমান করা হচ্ছে দেশটির নেতা কিম জং উনকে একটি নতুন এবং আরও সম্মানজনক উপাধিতে ভূষিত করা হবে। উত্তর কোরিয়া রাষ্ট্রপরিচালিত কেন্দ্রীয় বার্তা সংস্থা শনিবারের কর্মসূচি জানায়, যার মধ্যে রয়েছে কিমকে একটি নতুন পদে অধিষ্ঠিত করা, যা কিনা তাকে তাঁর বাবা এবং দাদার সঙ্গে সমান পর্যায়ে নিয়ে আসবে। তারা ওয়ার্কার্স পার্টির মহাসচিবের পদে অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে কিম ফার্স্ট সেক্রেটারির উপাধি ধারণ করে আছেন, যদিও প্রতীকী তাঁর উপাধি বৃদ্ধিতে বিশ্ববাসীকে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হচ্ছে যে দেশের মধ্যে ক্ষমতার ওপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শনিবারের আলোচ্যসূচিতে আরও রয়েছে পার্টি কমিশনের কাছ থেকে রিপোর্ট এবং অডিট পর্যালোচনা। শীর্ষ আফগান কর্মকর্তারা বলছেন যে গোড়াতে এটা মনে করা হতো যে আফগান সরকারের তুলনায় তালিবানের উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ অনেক বেশি, কিন্তু প্রকাশ্য নিশ্চয়তা সত্ত্বেও ইসলামাবাদ সরকার কখনই চায়নি যে বিদ্রোহীরা কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসুক। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির একজন ঘনিষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকাকে বলেন যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে বৈরিতার সম্পর্ক তা পরিত্যাগ করা হয়েছে বলে যে দাবি করা হতো তা ঠিক নয়। দোষারোপ করে আফগানিস্তানের দীর্ঘদিন ধরে পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগকে দোষারোপ করে এসছে যে তারা ওই যুদ্ধবিধ্বস্ত দেশে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবিলার জন্যে তালিবান এবং জঙ্গিদের হাক্কানি নেটওয়ার্ককে সমর্থন করছে। গনির ওই সহযোগী ভয়েস অফ আমেরিকাকে বলেন যে পাকিস্তানের জেনারেল রাহিল শরীফের ওপর তাঁদের আস্থা আছে, এরকম আশা তাদের ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে তিনিও পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে খেলছেন এবং তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও ছিল মিথ্যে। গত মাসে আফগান রাজধানীতে তালিবানের আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রায় ৭০ জন নিহত হবার পর দুদেশের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। দুর্বৃত্তরা রাজশাহীর তানোর উপজেলায় একজন ধর্মীয় পীরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। শুক্রবার মধ্যরাতে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি এলাকা থেকে উদ্ধার করা হয়। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ভয়েস অফ আমেরিকাকে বলেন, মতাদর্শ নিয়ে দ্বন্দ্ব অথবা জমি জমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। দু সপ্তাহ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এবং ইসলামিক স্টেট বা আইএস তার দায় স্বীকার করে। ২৫ ডিসেম্বর রাজশাহীতেই আহমদিয়া মুসলিমদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়, তার দায়ও আইএস স্বীকার করেছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু ঢাকা থেকে আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে করা মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারে রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়ায় পাকিস্তান সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর যুদ্ধাপরাধের বিচারকে বিতর্কিত আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্তে তাদের দেশ উদ্বিগ্ন এবং বেদনা আহত। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সাল সম্পৃক্ত প্রেক্ষাপটে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানানো হচ্ছে পাকিস্তানও তা পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ বিষয়টিকে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি যাতে অতীত নয় ভবিষ্যৎ মুখীনতার কথা বলা হয়েছিল তার আলোকে দেখার জন্য বাংলাদেশের প্রতি পাকিস্তান আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, 2013 সালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লা এবং পরবর্তীকালে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের আলী হাসান মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের সময়কালে পাকিস্তানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করায় বাংলাদেশ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছিল এবং ঢাকায় ওই দেশের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্যাপক সহিংসতা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, প্রভাব বিস্তার, কেন্দ্র দখল সহ নানান অনিয়ম ও প্রতিপক্ষের প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে শনিবার বিকেলে শেষ হয়েছে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচনের চতুর্থ পর্বের ভোট গ্রহণ। আমাদের ঢাকায় অপর সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে সহিংসতা ও সংঘর্ষে এবং নির্বাচনের দায়িত্ব পালনকালে নিজের গুলিতে একজন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য সহ 6 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 200+ ব্যক্তি। এ নিয়ে 4 দফা ইউপি নির্বাচনে সহিংসতা ও সংঘর্ষে এবং নির্বাচন সংশ্লিষ্ট ঘটনায় 77 জন প্রাণ হারিয়েছেন এবং শত শত লোক আহত হয়েছেন। তবে নির্বাচন কমিশন বলেছে অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচন অনেকটা ভালো হয়েছে। শনিবার ভোট শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর সম্মানের সঙ্গে নেবে না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে মনমোহন সিং সরকারের আমলে ইটালি থেকে ভারত হেলিকপ্টার কেনার সময় মোটা টাকা ঘুষ দেওয়া হয়েছিল, এমন কথা শোনা যাচ্ছে। বিজেপি সরকার বলছে ওই ঘুষ গান্ধী পরিবারই পেয়েছিল, আর সোনিয়া গান্ধী বলছেন এসব মিথ্যে অভিযোগ। ভারতের রাজনীতিতে তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
সুইডেন থেকে বোফোর্স কামান কেনাকাটার সময় ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে। প্রমাণিত হয়নি, কিন্তু 89-এর লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন রাজীব। এবার ইটালি থেকে অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ক্রয়ের সময় ঘুষের অভিযোগ উঠেছে গান্ধী পরিবারের বিরুদ্ধেই। এই অভিযোগকে মিথ্যে বলেছেন কংগ্রেস নেতারা, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার বলেছেন রাজীব ছাড়া পেয়ে গিয়েছেন, এবার দোষীদের জেলে যেতেই হবে। ঘুষের কথা বলা হয়েছে ইতালির এক আদালতেও। ভারতের রাজনীতি এখন এই অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে আবর্তিত হতে শুরু করেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের মানচিত্র দেখাতে গিয়ে কোনো ভুল করলে এবার থেকে 60 বছরের জেল এবং 100 কোটি টাকা জরিমানা হতে পারে, এই ধরনের শাস্তির কথা ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার। কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ বিলে এই নতুন প্রস্তাব আনা হয়েছে বলে খবর। ভারতের যে কোনো ধরনের ভৌগোলিক অবস্থান দেখাতে গেলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের অবস্থান নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায় অনেক জায়গায় জম্মু ও কাশ্মীরকে দেখানো হয় পাকিস্তানে, অরুণাচল প্রদেশকে দেখানো হয় চীনে। এই সব ভুল তথ্য প্রকাশ করার ঘটনা থামাতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকান পপ সঙ্গীত শিল্পী প্রিন্সের মৃত্যুর 2 সপ্তাহ পর জানা গেছে গোপনে তার কিছু দাতব্য কার্যক্রমের কথা। কাবুল ভিত্তিক একটি মানবিক সংগঠন পার্সা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে তিনি আফগানিস্তানের অনাথ ছেলে মেয়ে এবং প্রতিবন্ধীদের জন্য গোপনে $1,000 পাঠাতেন। তিনি কাবুল ভিত্তিক ওই সংস্থাকে আফগান অনাথ বালক এবং বালিকা স্কাউটসদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সাহায্য করেছেন। পার্সা নামের ওই সংগঠনের নির্বাহী পরিচালক Marnie Gustavsson বলেন,
gave from his heart, it's a part of his life he didn't tell people about, he didn't want a lot of acknowledgement.
তিনি বলছেন যে তিনি তার মন থেকেই দান করেছেন, এটা তার জীবনের এমন একটা অংশ যা তিনি লোকজনকে বলেননি। যদিও এই কর্মসূচির খরচের তুলনায় এই অর্থ অত্যন্ত সামান্য, কিন্তু তিনি যা দান করেছেন সেটাই উল্লেখযোগ্য। পার্সা বলছে যে এই স্কাউট কর্মসূচির লক্ষ্য হচ্ছে আফগান ছেলেমেয়েদের ক্ষমতায়ন এবং তাদেরকে উগ্রবাদী গোষ্ঠীর প্রলোভন থেকে দূরে রাখা। ব্রিটেনের লেবার পার্টির সাদিক খান পশ্চিমের প্রধান দেশগুলোর রাজধানীর মধ্যে প্রথম মুসলমান যিনি লন্ডনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করেছেন। শুক্রবার রাতে ঘোষিত নির্বাচিত ফলাফলে দেখা গেছে যে 45 বছর বয়সী খান 57% ভোট পেয়ে জয়ী হয়েছেন, গোল্ডস্মিথ পেয়েছেন 43% ভোট। ব্রিটেনের রাজধানীর মেয়র হবার কারণে তিনি লন্ডনের উপর রক্ষণশীলদের 8 বছরের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটালেন। খান সরকারি আবাসনে থাকা সম্পর্কে তার গোড়াকার কথা বলেন এবং বলেন যে তিনি কখনো ভাবেননি যে তার মতো কেউ লন্ডনের মেয়র হতে পারেন। তিনি বলেন তিনি চান প্রতিটি লন্ডনবাসী সেই সুযোগ পাক যা আমাদের এই শহর, তার কথায়, আমাকে এবং আমার পরিবারের সদস্যদের দিয়েছে, সেই সুযোগ যা শুধু টিকে থাকার নয়, এগিয়ে যাবার। বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা টুইটার বার্তায় সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই পর্ব নিয়ে এখন আলোচনা শুনবেন টেক্সাসের বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মেহনাজ মুমেনের সঙ্গে আমাদের টেলিফোন আলোচনা। সদ্য সমাপ্ত সপ্তাহটিতে কয়েকদিন আগেই রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী টেক্সাস সেনেটর টেড ক্রুজ এবং তার পরের দিনই আর এক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ওহায়ো গভর্নর জন কেসিক দুজনেই তাদের মনোনয়ন তালিকা থেকে নাম প্রত্যাহার করে নেন এবং তখন অনেকেই মনে করেছিলেন যে রিপাবলিকান দলের এই নাটকীয় পরিস্থিতিটা শেষ পর্যন্ত শেষ হয়ে গেল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে না, নাটক তো মাত্র শুরু হয়েছে এখন এবং অনেক কিছু এর ইতিমধ্যে ঘটে গিয়েছে। গতকালকেও রিপাবলিকান দলীয় স্পিকার পল রায়ান তিনি বলেছেন যে তিনি এখনও পর্যন্ত সম্ভাব্য মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করতে পারছেন না নীতিগত কারণে, এবং রিপাবলিকান দলের আরও বেশ তাবড়ো তাবড়ো নেতারা একই রকমের মন্তব্য ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ওবামাও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি সম্পর্কে যে এটা কোনো রিয়েলিটি শো না, এটা কোনো বিনোদনমূলক ব্যাপার না, এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হচ্ছে। তো সেখানে এই ব্যক্তি সত্যিকার অর্থে রিপাবলিকান দলীয় ভোটারদের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন কিনা সেটাও নিশ্চিত করতে হবে তাদের। তো কি মনে হচ্ছে পরিস্থিতি?
আপনি যেটা বলেছেন, নাটকের একটা পর্ব তো সমাপ্ত হয়েছে, কিন্তু আরো অনেক পর্ব, আরো অনেক চাঞ্চল্যকর পর্ব বাকি আছে বলেই মনে হচ্ছে। রিপাবলিকানরা যখন তাদের মনে হচ্ছিল যে এটা একটা কনটেস্টেড কনভেনশন হবে, তখন তাদের কাছে সেটা যেরকম নেতিবাচক ভাবে দেখছিল, এখন মনে হয় তারা ভাবছে যে কনটেস্টেড কনভেনশনই হয়তো ভালো। যদি আপনার 1237 ডেলিগেট পেয়ে যায়, তাহলে সেই প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার আর কোনো উপায় নাই, আর এখন তো আর কোনো প্রতিযোগীও নাই। কিন্তু মুশকিল হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এমন এমন কথা বলেছেন, সেগুলো এমনই র্যাডিকাল যে রিপাবলিকান পার্টি, যেটা অনেকখানি আপনার ডান দিকে সরে গেছে, অনেকখানি আপনার রাইট উইং হয়ে গেছে, তাদের পক্ষেও এই জিনিসগুলো মেনে নেওয়া কঠিন। আর শুধু বক্তব্যগুলো না, বক্তব্যের যে ধরন, যে যে টোনে কথা বলেছে, সেজন্য পল রায়ান বলেছে যে উনি এন্ডোর্স করবেন কিনা ট্রাম্পকে উনি শিওর না। কিন্তু শেষ পর্যন্ত আসলে 1237 ডেলিগেট পেলে এন্ডোর্স না করে কোনো উপায় নেই। আস্তে আস্তে রিপাবলিকান পার্টি এস্টাবলিশমেন্ট চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে আরেকটু সমঝোতায় আসার, যাতে ডোনাল্ড ট্রাম্প তার কথাগুলো, তার বক্তব্যগুলো এমনভাবে বলেন যাতে অ্যাটলিস্ট রিপাবলিকান পার্টির যারা সমর্থক তাদের ভোটগুলো উনি পান। প্রাইমারিতে তো আপনার সবাই অংশগ্রহণ করে না, প্রাইমারিতে যারা সবচেয়ে বেশি মোটিভেটেড দুই পার্টিরই, ডেমোক্রেটিক রিপাবলিকান, তারা ভোট দিয়ে আসে। রিপাবলিকান পার্টি এস্টাবলিশমেন্ট এখন চেষ্টা করবে, আরো চেষ্টা, তারা প্রচুর চেষ্টা করছে এবং এখন আরো চেষ্টা করবে আপনার ট্রাম্পের সাথে একটা সমঝোতায়
যে রিপাবলিকান দলের অ্যান্টাই এস্টাবলিশমেন্ট যে ভোটাররা আছেন, যারা কিনা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন, তাদের অনেকে বলছেন যে এস্টাবলিশমেন্ট অনুরক্তরা, এস্টাবলিশমেন্ট সমর্থকরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করুক বা না করুক, বিপুল ভোটে উনি জয় নিচ্ছেন। কিন্তু গণিতের হিসেবে দেখা যাচ্ছে যে সাধারণ নির্বাচনে যে ভোটারদের সম্মুখীন হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প বা হবেন হয়তো, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে নারী ভোটারদের বিপুল সংখ্যক ভোটার যদি কোনো প্রার্থীকে সমর্থন না করেন, তো সেই প্রার্থী জিতবেন না, এই এই হিসেবটা একটু ব্যাখ্যা করবেন?
উনি তো অনেক ধরনের অসম্মানজনক উক্তি করেছেন নারীদের সম্পর্কে, শুধু নারী না, আপনি যে কোনো মাইনরিটি যদি দেখেন, মেক্সিকান, মুসলমান, মানে মোটামুটি কেউই তো বাদ নাই। এটা মনে করতে হবে, মনে রাখতে হবে, প্রাইমারিতে যে কোনো প্রার্থী তারা মোটামুটি খুব বেশি হলে 15-20% ভোটারদের জন্য তারা প্রাইমারি তারা আকর্ষণ করতে চায়, কারণ এর থেকে বেশি প্রাইমারিতে যোগদান করে না। কিন্তু যখনই জেনারেল ইলেকশন আসবে তখনই তারা তাদের বক্তব্য এমন ভাবে দেবেন যাতে 50-60% মানুষকে আকর্ষণ করতে পারে। তো আমাকে যতদূর দেখছি, আমার যেটা মনে হয় যে প্রাইমারির পরে যখন জেনারেল ইলেকশন মোডে আসবেন, যখন আপনার হিলারি একদম ফর্মালি হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে যাবেন, তখন ডোনাল্ড ট্রাম্প যেটা করবে সেটা হচ্ছে হিলারি ক্লিনটনকে ভীষণভাবে আক্রমণ করা শুরু করবে।
ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প এক জায়গায় বলেছেন যে হিলারিকে কুচক্রী ক্রুকেড আখ্যায়িত করে বলেছেন যে এই কথাটা নাকি হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বার্নি স্যান্ডার্স করেছেন। কিন্তু গতরাত্রে আমরা পরিষ্কার শুনলাম যে বার্নি স্যান্ডার্স অস্বীকার করলেন, বার্নি স্যান্ডার্স বললেন যে না, আমি এরকম কোনো কথা বলি নাই, নিশ্চয়ই হিলারি ক্লিনটনের সঙ্গে আমাদের মত আমার মত পার্থক্য আছে। এবং বার্নি স্যান্ডার্স সেই একই সঙ্গে এটাও বলেছেন তিনি মনোনয়ন পান বা হিলারি মনোনয়ন পান, যিনি মনোনয়ন পান ডেমোক্রেটিক পার্টির সবাই তাকে সমর্থন করবেন, ইনক্লুডিং হিমসেলফ।
রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের তাদের প্রতিযোগিতা অনেক বেশি ভদ্র ছিল, এবং আপনার হিলারি ক্লিনটন হিলারি ক্যাম্প থেকে বা বার্নি স্যান্ডার্সের ক্যাম্প থেকে হয়তো দুই প্রার্থীকে আক্রমণ করা হয়েছে, কিন্তু প্রার্থী দুজন ইভেন যখন আপনার তাদের ডিবেট চলছে সেখানেও তারা কিন্তু যথেষ্টই মানে তারা পরস্পরকে আক্রমণ তো করতেই হবে, যেগুলো কিন্তু তারা পলিসি নিয়ে কথা
বলে, পলিসি নিয়ে নীতিগতভাবে কাদা ছোঁড়াছুঁড়ি নয়,
ব্যক্তিগতভাবে তারা আনেনি। আর বার্নি স্যান্ডার্সের কথা, যেটা হিলারি ক্লিনটনের অনেক বড় দুর্বলতা, প্রাইভেট ডোমেইন ব্যবহার করে ইমেল করা, উনি তো বার্নি স্যান্ডার্স আপনার প্রথম ডিবেটেই বলেছেন যে উনি এই ধরনের আক্রমণ উনি কোনোদিনই করবেন না।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা এমন একটি ক্ষেত্র যেটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু আমাদের তো ওই সময় নেই, খুব সংক্ষিপ্ত পরিসরে এই সাক্ষাৎকার করতে হচ্ছে। ডক্টর মেনাজ মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবং এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে মূলত বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির বিশেষ একটি দিক নিয়ে যে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে, বাংলাদেশ সরকার যে তথ্য দিচ্ছেন, বিশ্বব্যাংকের যে তথ্য, সেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর, বিজ্ঞান পর্ব আজকের। 2015 সাল নাগাদ পৃথিবীতে ডিমেনশা স্মৃতি ভ্রংশ হবে প্রায় 13-50 কোটি মানুষ। অথচ নতুন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যেসের মধ্যে দিয়ে রোগটি প্রতিহত করা সম্ভব। ভয়েস অফ আমেরিকার মার্টিন সেক্রেস্টের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তহিদুল ইসলাম।
ধরুন অফিসের বিষয়ে কয়েকদিন আগে নেয়া কোনো জরুরি সিদ্ধান্ত হয়তো আপনি ভুলে গেছেন, মনে করতেই পারছেন না কাছের বন্ধুটির নাম কি, কিংবা নিজের প্রয়োজনীয় কাগজপত্র অথবা খুব দরকারি কিছু জিনিসপত্র কোথায় রেখেছেন। আর তাহলে আপনি হয়তো ডেমেনশিয়া বা স্মৃতিভ্রংস রোগে আক্রান্ত। অ্যালজাইমার্স রিসার্চ ইউকের ডক্টর সাইমন রিডলি বলছিলেন,
There's no certain way to prevent dementia in individuals. We might be able to reduce the numbers of people.
স্মৃতিভ্রংশ প্রতিরোধের কোনো সুনির্দিষ্ট উপায় নেই, তবে রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা সম্ভবত 10-20-30% পর্যন্ত কমানো সম্ভব। নতুন এক গবেষণা সম্পর্কে জানাতে গিয়ে ডক্টর সাইমন রেডলি বলছিলেন, ওই গবেষণায় তারা দেখতে পেয়েছেন ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস ডেমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে দেয়। আর গবেষণার ওই ফলাফল অনেকটা লন্ডনের রাস্তার পথচারীদের সাধারণ জ্ঞানের মতোই। একজন নারী পথচারী বলছিলেন,
It doesn't surprise me because I can even tell from a personal point of view that exercise and healthy eating.
এটা আমাকে বিস্মিত করেনি, কারণ আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে নিজেকে অনেক সুস্থ লাগে। ওদিকে একজন পুরুষ বললেন,
If you get plenty of exercise and keep your mind active that you know you will sort of stave off dementia and Alzheimer's.
আমি সবসময় মনে করি যে যদি আপনি প্রচুর ব্যায়াম করেন এবং আপনার মন সক্রিয় রাখেন তাহলে আপনি ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স প্রতিহত করতে পারবেন।
পৃথিবীতে 4,50,00,000 মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত, যা 2050 সাল নাগাদ 3 গুণের মতো বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এটা থেকে আরোগ্য লাভের কোনো উপায় নেই, কিন্তু বিশেষজ্ঞরা এখন বলছেন ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করা এবং সক্রিয় থাকলে সম্ভবত মানুষ তার মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে। সুস্থ রাখুন মনটাকে এবং সজীব থাকুন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
2015 সালের পররাষ্ট্র দফতরের মানবাধিকারের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি এখনও শোচনীয় বলে বলা হয়েছে। দেশটি প্রায় 70 বছর ধরে কিম পরিবার গোষ্ঠী চালিত একটি স্বৈরাচারী দেশ বলে বিবেচিত। কিম জং উন সরকার সেদেশে মুক্ত ভাষা, সংবাদ মাধ্যম, সমাবেশ ও সংগঠন, ধর্ম ও চলাচলের মতো অধিকারকে অবজ্ঞা করে অত্যন্ত রূঢ়ভাবে দেশটি শাসন করে চলেছে। উত্তর কোরিয়া সরকারের নিপীড়নের অন্যতম কলঙ্কজনক দিকটি হচ্ছে তাদের বন্দি শিবিরের অস্তিত্ব। মানবাধিকার রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার এমনি বন্দি শিবিরে আটক রয়েছেন 80,000 থেকে 1,20,000 রাজনৈতিক বন্দি। বহু স্বপক্ষ ত্যাগকারী এবং বেসরকারি সংস্থার হিসেব অনুযায়ী উত্তর কোরিয়ার বন্দি শিবিরগুলিতে দৈহিক অত্যাচার প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেদম প্রহার, বৈদ্যুতিক শক, দীর্ঘ সময় ধরে প্রতিকূল আবহাওয়ায় রেখে যন্ত্রণা, প্রকাশ্যে নগ্ন হয়ে থাকার মতো অপমান এবং অত্যন্ত ক্ষুদ্র নির্যাতন সেলে রাখা তাদের নির্যাতনের মধ্যে অন্তর্ভুক্ত। বহু মাতাকে অনেক ক্ষেত্রে স্বচক্ষে তাদের সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যু দেখতে বাধ্য করা হয়। জাতিসংঘের 2014 সালের তদন্ত রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার কর্মকর্তারা আটক, অনেক ক্ষেত্রে বন্দী অবস্থায় জীবন্ত প্রসব নিষিদ্ধ করে দিয়েছে এবং 2013 সালেও তারা বহু মহিলা বন্দীদের গর্ভপাতে বাধ্য করেছে। দক্ষিণ কোরিয়া সরকারের রাজনীতি ও অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ দল দি কোরিয়ান ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিফিকেশন কিনো জানিয়েছে, জীবন্ত ভূমিষ্ঠ শিশুদের বেলায় শিবিরের গার্ডরা শিশুদের হত্যা করেছে অথবা শিশুদের মৃত্যুর জন্য পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিনো বিশেষজ্ঞ দল আরও জানিয়েছে, অনেক ক্ষেত্রেই শিবিরের গার্ডরা মহিলা বন্দীদের উপর যৌন অত্যাচার অথবা তাদের ব্যবহার করেছে। স্বপক্ষ ত্যাগকারীরা জানান, খ্রিস্টান বন্দী যারা তাদের ধর্মবিশ্বাসের কথা ব্যক্ত করেছেন, কর্তৃপক্ষ তাদেরকে আরও কঠিন শাস্তির লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় উত্তর কোরিয়ার এসব মানবাধিকারের লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে উত্তর কোরিয়ার জনগণ সহ বিশ্বের সর্বত্র সকল জনসাধারণের কাছে তাদের মৌলিক অধিকারটুকু প্রাপ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যেমন বলেন, বিশ্বের সর্বত্র জনগণ মুক্তভাবে থাকবার এবং তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করার ইচ্ছা পোষণ করেন।
আর এখন আপনাদের জিজ্ঞাসা, আমাদের উত্তর। আমাদের তরফে জবাব দিচ্ছেন তাহেরা কিবরিয়া।
আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ মাহমুদ হাসান, গ্রাম আন্ধারৈল, ডাক গোপীনাথপুর, চাপাই নবাবগঞ্জ থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানগুলো খুব মনোযোগ দিয়ে শুনে থাকি, আমার খুব ভালো লাগে। আমাকে ছোট হিসেবে অবহেলা করবেন না, আমার বড় আব্বা একজন আপনাদের পুরনো শ্রোতা, তারই হাত ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনছি, তাই আমাকে একটি ক্যালেন্ডার এবং অনুষ্ঠান সূচি দেবেন। নিশ্চয়ই ভাই, আমাদের কাছে সব শ্রোতাই সমান, আর আপনাকে খুদে শ্রোতা হিসেবে স্বাগত জানাচ্ছি আসরে, আর সেই সঙ্গে আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখছেন মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, গ্রাম ও ডাক গাংনি, মেহেরপুর থেকে। লিখেছেন, আমি দীর্ঘদিন থেকে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি, অনুষ্ঠানটি আমার খুব প্রিয় এবং পরিবারেরও খুব প্রিয়। বস্তুনিষ্ঠ খবর, সুন্দর বাচনভঙ্গি, আমাদের মুগ্ধ করেছে। আমাদের পরিবারের জন্য আপনাদের সহকর্মীদের ছবি সহ ক্যালেন্ডার পাওয়ার প্রত্যাশায় আছি। হ্যাঁ ভাই, সহকর্মীদের ছবি পাঠাতে পারছি না, তবে আপনার ঠিকানায় একটি ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ নূর আলম নাভারন রেলবাজার যশোর থেকে। দীর্ঘ চিঠি লিখেছেন, কিছু অংশবিশেষ পড়ছি। লিখেছেন, আপনাদের ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শোনার ব্যাপারে অন্যান্যদের আমরা উৎসাহ দিয়ে আসছি। একটি ফর্ম পাঠালাম সৌজন্যমূলক, এখানে আমি আপনাদের VOA সম্পর্কে অল্প কিছু তথ্য তুলে ধরেছি যাতে নতুন নতুন শ্রোতা বন্ধু তৈরি হয় ও আপনাদের সম্পর্কে জানতে পারে। যশোরে শ্রোতা সম্মেলন হয়েছিল, সেখানে রোকেয়া আপাকে দেখতে পেয়ে আমার স্বাদ পূরণ হয়েছে। এই অনুষ্ঠানের কথা কখনো ভুলতে পারবো না, ভীষণ ভালো লাগায় মন ভরে গিয়েছিল। চমৎকার তথ্য বহুল যে ফর্মটি আপনি পাঠিয়েছেন সেটা সত্যি অপূর্ব হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আসুন নজর দেওয়া যাক ফ্যান ক্লাবের কার্যক্রমের দিকে। আমাদের কাছে ফ্যান ক্লাবের যে রিপোর্টটি পাঠানো হয়েছে সেখানে মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব জানিয়েছে যে শ্রীমঙ্গলে পর্যটক রিসর্টে তারা একটি সমাবেশ করেছে, চমৎকার। এদিকে পটুয়াখালী জেলা ফ্যান ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়েছে তাদের সদস্যদের। তারা গত মাসে 500টি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ফ্যান ক্লাব জানিয়েছে তাদের সদস্যরা স্থানীয় একটি প্রাইমারি স্কুল মেরামত করার কাজে সাহায্য করেছে, স্কুলটি ঝড়ে ভেঙে গিয়েছিল। ফ্যান ক্লাবের বন্ধুরা, আপনারা যে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল হক কুমিল্লা ভিক্টোরিয়া বেতার শ্রোতা ক্লাব চাপাপুর কুমিল্লা থেকে। পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম গোপীনাথপুর চাপাই নবাবগঞ্জ থেকে। সবশেষ চিঠি লিখেছেন AKM ফজলুল বাড়ি বাবর আলী গেট কুষ্টিয়া থেকে। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
নাইজেরিয়ার সামরিক মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান বলেন যে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের উপর চাপ প্রয়োগের জন্য এবং তারা যে নিরস্ত্র অসামরিক লোকজনকে অপহরণ করেছে তাদের উদ্ধারের প্রচেষ্টা হিসেবে নাইজেরিয়ার সামরিক বাহিনী এক অভিযান চালিয়েছে। উসমান বলেন, অবশিষ্ট কিছু বোকো হারাম সাম্বিসার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে, তাই এই অভিযানের লক্ষ্য হচ্ছে বোকো হারামের অবশিষ্টদের ওই বন থেকে সরিয়ে দেওয়া এবং উদ্ধার তৎপরতা জোরালো করা। তিনি বলেন তাদের এই অভিযান সফল হচ্ছে। তিনি আরও বলেন যে জঙ্গিরা তাদের অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে কিন্তু তাদের সৈন্যরা বোকো হারাম সন্ত্রাসীদের প্রতিহত করেছে, অনেকেই হত্যা করেছে এবং বিমান বিধ্বংসী কামান ও প্রাণনাশী বোমা উদ্ধার করেছে। শীর্ষ আফগান কর্মকর্তারা বলছেন যে গোড়াতে এটা মনে করা হতো যে আফগান সরকারের তুলনায় তালিবানের উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ অনেক বেশি, কিন্তু প্রকাশ্য নিষ্ঠুরতা সত্ত্বেও ইসলামাবাদ সরকার কখনই চায়নি যে বিদ্রোহীরা কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসুক। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির একজন ঘনিষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকাকে বলেন যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে বৈরিতার সম্পর্ক তা পরিত্যাগ করা হয়েছে বলে যে দাবি করা হতো তা ঠিক নয়। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সম্মেলন আজ দ্বিতীয় দিনের মতো চলছে এবং অনুমান করা হচ্ছে দেশটির নেতা কিম জং উনকে একটি নতুন এবং আরও সম্মানজনক উপাধিতে ভূষিত করা হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত কেন্দ্রীয় বার্তা সংস্থা শনিবারের কর্মসূচি জানায় যার মধ্যে রয়েছে কিমকে একটি নতুন পদে অধিষ্ঠিত করা যা কিনা তাকে তার বাবা এবং দাদার সঙ্গে সমান পর্যায়ে নিয়ে আসবে। তারা ওয়ার্কার্স পার্টির মহাসচিবের পদে অধিষ্ঠিত ছিলেন। ব্রিটেনের লেবার পার্টির সাদিক খান পশ্চিমের প্রধান দেশগুলোর রাজধানীর মধ্যে প্রথম মুসলমান যিনি লন্ডনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ড স্মিথকে পরাজিত করেন। শুক্রবার রাতে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে যে 45 বছর বয়সী খান 57% ভোট পেয়ে জয়ী হয়েছেন, গোল্ড স্মিথ পেয়েছেন 43% ভোট।
অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কর্নেলিয়াস টেনর। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে বিশ্বের সকলের মায়ের প্রতি তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। মা, পৃথিবীতে তোমার ওপর আর কিছুই নেই, স্বর্গাদপি গরীয়সি তুমি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.